নামাজ কেন হবে না মুমিনগণের মেরাজ, নৈকট খোদার অর্জন করে তারা নামাজে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মিরাজ। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে নামাজ সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি। আমরা ধারাবাহিকভাবে নামাজের পূর্বে যে ছয়টি শর্ত রয়েছে, অর্থাৎ আবশ্যক কাজ রয়েছে, ওই ছয়টি শর্ত আমরা আলহামদুলিল্লাহ আলোচনা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নামাজের ভিতরে অর্থাৎ নামাজের মধ্যে যে সাতটি ফরজ কাজ রয়েছে, যেটিকে নামাজের রুকনও বলা হয়, ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওই সাতটি ফরজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসুন শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দশবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর একশোটি রহমত নাযিল করবে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ছয়টি শর্ত শেষ করেছি এবং আজকে থেকে আমরা সাতটি যে ফরজগুলি রয়েছে তা আলোচনা শ্রবণ করব। আপনাদেরকে শুরুতেই অনুরোধ করব মনোযোগ সহকারে দেখার জন্য। আসুন আমরা আর দীর্ঘায়িত করবো না, আজকে আমরা যে সাতটি ফরজ হুজুরের কাছ থেকে প্রথম নম্বর যেটা ফরজ ওইটা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা শ্রবণ করবো ইনশাল্লাহ। জি,
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ তাআলার শুকর, আমরা নামাজের বাইরের যেই ছয়টি ফরজ রয়েছে তা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে সমাপ্ত করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ
আজকে ইনশাআল্লাহ নামাজের ভেতরে যে সাতটা ফরজ রয়েছে,
জি,
যেগুলোকে আমরা নামাজের রোকনও বলে থাকি বা নামাজের সাত ফরজ হিসেবে আমরা
বলে
চিনি বা জানি,
জি,
তার প্রথম থেকে আমরা শুরু করব আজকে
ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমরা আল্লাহু আকবর বলে নামাজে প্রবেশ করব। আল্লাহু আকবর বলে তাকবীরে তাহরিমা বাধা। এখন সেলিম ভাই, আমরা বর্তমান যারা নামাজ পড়ছে নামাজ পড়াচ্ছে,
জি,
একটু আমাদের উপর আমরা একটু চিন্তা ভাবনা করি, আমরা আল্লাহু আকবার শুদ্ধভাবে বলছি কিনা,
আচ্ছা,
আবার হাত ঠিক মতো তুলছি কিনা,
জি,
হাত কতটুকু তুলতে হবে, কোথায় রাখতে হবে এবং এটার আহকাম কি?
জি, ধন্যবাদ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা এতক্ষণ পর্যন্ত হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছি যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। তো তাকবীরে তাহরিমা আমরা এখন হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করব যে আল্লাহু আকবার, এটার ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল উচ্চারণ করে থাকি এবং এই শব্দটা যদি ভুল উচ্চারণ নামাজ শুরু করার পূর্বে আমাদের মুখ দিয়ে যদি বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা, আসলে আমরা ওই বিষয় সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা। জি হুজুর,
মাশাআল্লাহ, আল্লাহু আকবার শুদ্ধভাবে বলতে হবে, চাই ইমাম চাই মুক্তাদি।
জি,
এখন কেউ আল্লাহর প্রথম আলিফ যেটাকে আমরা হামজা বলে থাকি,
জি,
তো এটাকে অনেক লম্বা করে ফেললো খারা জবর দিয়ে বা মদের চিহ্ন ব্যবহার করে, তিন আলিম মদ চার আলিম মদ টেনে ফেললো। আল্লাহু আকবার,
জি,
প্রথমে আ কে টানলো তাহলে তার শুদ্ধ উচ্চারণ হয়নি আল্লাহু আকবার। তো ওলামায়ে কেরাম বলছেন তার নামাজে এন্ট্রি হয় নাই, সে ঠিক মতো নামাজে প্রবেশই করে নাই, তার নামাজ শুরুই হয় নাই।
জি,
আচ্ছা, আরেকটা রয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহ তো ঠিক মতো উচ্চারণ করেছে, আকবারের আকবার না বলে আকবার বলেছে,
জি,
সেও ভুল বলেছে, তার নামাজে প্রবেশ হয় নাই, তার নামাজ শুরু হয় নাই,
জি,
তার ফরজ আদায় হয় নাই ঠিক মতো,
জি,
এরপর অনেকে বলে আকবার বলে থাকে,
আচ্ছা
আল্লাহু আকবার,
জি
এভাবে আপনি দেখবেন অনেক জায়গায় এভাবে
জি
আল্লাহু আকবার, মানে ইমামদের আওয়াজ এরকম হয় বা মুক্তাদের আওয়াজ এরকম হয়, কেন
জি
হয় আল্লাহ ফরিম ভালো জানেন। তো এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন যে যদি এটা ইচ্ছাকৃত বলে থাকে এবং এটার দ্বারা অর্থ চেঞ্জ হচ্ছে
জি,
যা কুফুরের পর্যায়ে পৌঁছে যায়, তো এটার দ্বারা ইমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি ইচ্ছাকৃত ভাবে বলে থাকে। অনিচ্ছায় অর্থ জানে না, অর্থ চেঞ্জ হচ্ছে এটাও জানে না, অনিচ্ছায় বলে ফেলেছে তো নামাজ হবে না,
জি
তার ইমান বহাল থাকবে,
জি।
তো সেই জন্য শুদ্ধ উচ্চারণটা আমরা শিখে নিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এতটুকু বলা, আল্লাহু আকবার বলে নিলাম, নামাজ আমার এন্ট্রি হয়ে গেল। আরেকটা জিনিস সেলিম ভাই দেখার মতো, সেটা হচ্ছে একাকী নামাজ পড়লে তো ঠিক আছে, যখন আমরা মসজিদে ইমামের পেছনে একতাদা করি তখন ইমামকে ফলো করতে হবে, ইমাম বলতে ইমামকে প্রত্যেক কাজে আগে রাখতে হবে, ইমামের আগে আমি যেতে পারবো না। যদি কোনো একটা কাজ ইমামের আগে আমি করে ফেলি তো তখন আমি ইমাম হয়ে গেলাম আর কি, তখন আমার আর ইমামের পেছনে অনুসরণ হলো না, আমার নামাজই থাকছে না ইমামের পেছনে। দেখেন ইমামও আল্লাহ আকবার বলছে, আমি আল্লাহ আকবার বলছি, কিন্তু ইমাম আল্লাহু আকবার এখনো শেষ করে নাই, শব্দ আকবার বলাটা, আকবার বলাটা এখনো শেষ করেন নাই, আমি আল্লাহু আকবার বলে আমি নিয়ত বেঁধে নিয়েছি। ইমামের তাকবীর এখনো শেষ হয় নাই, ইমামের তাকবীরের তাহরিমা এখনো শেষ হয় নাই, কিন্তু আমার তাকবীরের তাহরিমা শেষ, ইমামের আগে আমি নামাজের মধ্যে এন্ট্রি হয়ে গেছি। ঠিক আছে, কিছুক্ষণ আগে মাশাআল্লাহ আপনার সাথে আমার কথা হচ্ছিল, আমাদের জুম আইডি লিঙ্কে মাদিনী মশওয়ারা হওয়ার কথা, যে হোস্ট তো আমাকে জুম আইডি দিয়ে দিয়েছেন মিটিংয়ের আইডি, আমি মিটিংয়ে ঢুকতে পারছি না, কেন আমার ইমাম এখনও প্রবেশ করেন নাই। যিনি জুম আইডি বানিয়েছেন, যিনি হোস্ট, হোস্ট এখনও মিটিং স্টার্ট করেন নাই, জি আমাদের মিটিংয়ের যিনি ইমাম ছিলেন, অনলাইনে আমাদের মশওয়ারা মিটিং হচ্ছে, তো আমার ইমাম এখনও প্রবেশ করেন নাই, লিঙ্কে এখনও ইমাম প্রবেশ করেন, উনি স্টার্ট করেন নাই, আমি ঢুকতে পারছি না। ঠিক আছে, তো দুনিয়াবি লিঙ্কের অবস্থা যদি এমন হয় তো মাওলার ইবাদতের লিঙ্কটা কেমন? এখনো লিঙ্ক আল্লাহু আকবার ইমাম সাহেব এখনও কি করেন নাই, পরিপূর্ণ শেষ করেন নাই, ইমামের আগে আমি আকবার বলে ফেলেছি, তাহলে না ইমামের আগে শুরু করা যাবে না ইমামের আগে শেষ করা যাবে।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তো আলোচনা করে আসছেন যে তাকবীরে তাহরিমার ক্ষেত্রে যেটা আপনি বলেছেন যে যিনি ইক্তেদা করবেন মুক্তাদি থাকবেন, অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু শব্দটা ইমামের সাথে কি করেছেন বললেন, এবং ইমাম সাহেব আকবর শেষ করার পূর্বে সে বলে ফেলেছে, তখন সে নামাজ কি হবে না, শুরু হবে না, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি দেখা যায় আমাদের নামাজ অনেক সময় কিছু মুসলিম এমন আছে যারা রুকুর ক্ষেত্রে সিজদার ক্ষেত্রে অর্থাৎ ইমাম সাহেবের আগে চলে যায়, এদের ক্ষেত্রে কি এদের নামাজ কি হবে, যেহেতু আপনি বলেছেন মুক্তাদি ইমাম সাহেবের আগে যেতে পারবে না?
জি জি
জি।
তো এটা নামাজের শুরুর ক্ষেত্রে আমি আজকে আলোচনায় এনেছি যে তাকবীরে তাহরিমার মাধ্যমে আমরা নামাজ শুরু করি,
জি,
যেহেতু সে ইমামের আগে প্রবেশ করে ফেলেছে, ইমাম এখনো তো নামাজ স্টার্ট করে নাই,
জি
স্টার্ট করছে মাত্র,
জি,
তো তার এন্ট্রি নামাজ হলো না, তার নামাজ, তাকে আবার তাকবীরে তাহরিমা বলে না ইমামের পেছনে নামাজ শুরু করতে
হবে।
আচ্ছা, এটা তো গেল, এখন নামাজে তো প্রবেশ করে ফেলেছে, কিন্তু আপনি যেটা প্রশ্ন করছেন ইমামের আগে রুকুতে চলে গেলো, ইমামের আগে সিজদায় চলে গেলো, বা রুকু থেকে উঠে গেলো, বা রুকু থেকে সিজদা থেকে উঠে গেলো, সিজদার আগে গেলো, এরকম
জি
গেছে, এগুলো কিবলা শেখদের কথা আমির সন্ন্যাত অনেক সুন্দর করে নামাজের আহকাম কিতাবের মধ্যে নামাজের মকরুহাতের মধ্যে নিয়ে এসেছে। নামাজের মকরুহাত বলতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো নামাজের মধ্যে করা মকরুহে তাহরিমি।
আচ্ছা,
মকরুহে
তাহরিমি,
তাহরিমি, মকরুহে তাহরিমি যদি হয় তখন আপনাকে নামাজটা ওয়াজিব ইয়াদ আবার পড়ে দিতে হয়,
আল্লাহ আদায় করতে হবে,
আদায় করতে হবে, আবার পড়ে দিতে হবে,
আল্লাহ আকবার,
এতটুকু তো ধরে নেওয়া হবে যে আপনি ইমামের সাথে নামাজটা পড়েছেন, ফরজ অর্থাৎ ওয়াজিব যে কাজটা ছিল, ইমামের সাথে নামাজ পড়ার যে ওয়াজিব কাজটা ছিল জামাত সহকারে,
জি,
ওটা থেকে আপনি আশা করে নিষ্কৃতি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে নামাজ আবার পড়ে দিতে হবে।
আচ্ছা,
মাকরুহে তাহরিমি,
জি,
ওয়াজিব যদি ছুটে যায় তখন আমাদেরকে সিজদায়ে সাহু দিতে হয় নামাজের ভেতর, কিন্তু মাকরুহে তাহরিমে যদি হয় তখন সিজদায়ে সাহু দিলে হয় না, তখন আমাকে নামাজটা আবার পড়ে দিতে হয়।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি, আমরা তাকবীরের তাহরিমা নিয়ে আলোচনা করছি,
জি জি,
তো আমরা জানি যখন তাকবীর আল্লাহু আকবার বলা হয় তখন হাত তোলা হয়,
জি,
ঠিক আছে না? তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে কতটুকু হাত তুলবো, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আমরা কোথায় হাত বাঁধবো,
রাখবো,
এটা একটা প্রশ্ন। তার সাথে সাথে যদি ইসলামী মন্দির যেটা আমাদের নিয়ত বাঁধার ক্ষেত্রে পার্থক্য, এটাও একটু সাথে বলে দিবেন। হয়তো বা কয়েকটা প্রশ্ন একসাথে করে ফেলছি, তো আরেকটা প্রশ্ন হয়তো বা, কারণ অনেক সময় স্মরণ থাকে না,
জি,
আরেকটা প্রশ্ন হচ্ছে তাকবীরে তাহরিমা করার সময়
জি
হাত তোলা একটা শর্ত কিনা, এটা একটু।
তাকবীরে তাহরিমা মূলত হচ্ছে তাকবীরটা মুখে উচ্চারণ করা,
জি,
তাকবীরটা বলা, আল্লাহু আকবার বলা। আমি হাত উঠালাম না, হাত নিচে আছে, আমি আল্লাহু আকবার বলে ফেললাম, আমার নামাজ শুরু হয়ে গেল।
আচ্ছা
আচ্ছা, এখন যারা বোবা তারা তো মুখে উচ্চারণ করতে পারে না আল্লাহু আকবার, তখন তারা কি করবে, তাদের জন্য অন্তরে বলাটাই যথেষ্ট। সে অন্তরে আল্লাহু আকবার এটা বলছে, আওয়াজ বাইরে না আসুক বা স্পষ্ট না হোক, তারপর তার নামাজ শুরু হয়েছে এটা ধরে নেওয়া হবে। আচ্ছা, নামাজে হাত তোলাটাকে, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় হাত তোলাটা কি, তো এগুলো হচ্ছে নামাজের সুন্নতের অন্তর্ভুক্ত,
জি।
নামাজে তাকবীরে তাহরিমার মধ্যে কান পর্যন্ত হাত তোলা, কতটুকু হাত তোলা, কান, কানের লতি পর্যন্ত, পুরুষ কানের লতি পর্যন্ত হাত তুলবে। এটা আহনাফের মতে, হানেফি ওলামা ইকরামের মতে, হানেফি মাজহাব মতে, এতটুকু পর্যন্ত কান পর্যন্ত হাত তোলাটা হচ্ছে পুরুষদের জন্য সুন্নত।
আচ্ছা,
মাশাআল্লাহ, সুন্নত দিয়ে যখন আমি শুরু করবো না আমার নামাজ, তো নামাজটা আল্লাহর দরবার কবুল হবে ইনশাআল্লাহ,
জি, মাশাআল্লাহ।
অনুরূপভাবে পুরুষদের জন্য নাভির নিচে হাত বাঁধাটা, তাকবীর বলার পর আল্লাহু আকবার যখন বলবো, তখন আমি হাতটা প্রথমে আমার কান পর্যন্ত নিয়ে যাব,
জি।
আচ্ছা, আল্লাহু আকবার আমি কখন বলবো এটাও বলা হয়েছে,
জি।
আমি আমার হাতটা, উভয় হাতটা অন্তরের নিয়তটা পোক্তা করব, দৃঢ় করব, আমি কোন ওয়াক্তের নামাজ পড়ছি, কোন নামাজ পড়ছি,
জি।
যখন আমি হাতটা কান পর্যন্ত নিয়ে যাব, তখন আল্লাহু আকবার স্টার্ট করব, আল্লাহু আকবার, আমার তাকবীরও বলা শেষ, আমার হাতও আমি নাভির নিচে বেঁধে নিয়েছি।
আচ্ছা,
আমার নাভির নিচে, নাভির উপর না, নাভির
নিচে,
নিচে এক বর্ণনা মোতাবিক শয়তান নাভির নিচে বসে, ওখান থেকে মানুষকে ওয়াসওয়াসা ঢালে কলবের মধ্যে।
আচ্ছা,
ফু দে, এখানে ওয়াসওয়াসা ঢালে
নামাজের মধ্যে, নামাজের মধ্যে।
সেজন্য উলামায়ে কেরাম বলছেন যে শয়তানকে এখানে বাঁধো, সুন্নত দিয়ে যখন বাঁধবে না, কারণ শয়তান আমার নবীর সুন্নতকে অনেক বড় ভয় পায়।
আল্লাহ আল্লাহ,
এটা ট্রিটমেন্ট, শয়তানের বাধা হচ্ছে আল্লাহু আকবার বলে এখানে হাত রাখো, ইনশাআল্লাহ শয়তান পাকড়াও হয়ে যাবে, বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ,
মাশাআল্লাহ, জি।
কারণ দেখেন, শয়তান আমার রসুলের আকৃতি ধারণ করতে পারে না,
সুবহানাল্লাহ।
শয়তান সুন্নতের উপর যারা চলে না তাদেরকে ভয় পায়, তাই সেজন্য আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত সব একসাথে শুরু করতেছি। দেখেন,
মাশাআল্লাহ,
তাকবীর বলছি, আল্লাহু আকবার বলছি, আবার
সুন্নত,
সুন্নত
কানের লতি পর্যন্ত,
কানের লতি পর্যন্ত পুরুষরা হাত তুলেছি,
জি।
তো রব তাআলার ফরজ, ওয়াজিব, সুন্নত সব আদায় হচ্ছে, আল্লাহু আকবার, আকবার বলা শেষ, আমার বাম হাত আমি আমার ঠিক
নাভির
নিচে রাখবো, নাভিটা আমার ঠিক এই পাশেও চলে আসবে না, আবার হাতটা ঠিক এভাবে হাতের মধ্য বরাবর আমি আমার নাভির নিচটা রাখবো।
আচ্ছা, জি,
নাভিটা থাকবে আমার হাতের ঠিক মাঝ বরাবর,
জি।
এরপর আঙ্গুলগুলো একটু ফাঁক রাখি, এরপর ডান হাত আমি আমার বাম হাতের উপর রাখবো,
জি।
অনুরূপভাবে লামায় কেরাম বলছেন, স্যার নামাজের প্র্যাকটিক্যালের মধ্যে এটা আসবে, আবার তো আমার কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দ্বারা আমার কবজি, বাম হাতের কবজিকে আমি ভালো করে ধরি, এই তিনটা আঙ্গুল আমি আমার বাম হাতের এই বাহুর উপর রাখি, মাশাআল্লাহ,
জি
জি। এই দুইটা আঙ্গুল দিয়ে, বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি ভালো করে কবজিটা ধরি, মজবুত করে দিই, আর তিনটা আঙ্গুলে এটার উপর রাখি, ইনশাআল্লাহ সুন্দরভাবে আমার সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ,
জি, মাশাআল্লাহ।
তো পুরুষরা তো কানের লতি পর্যন্ত হাত তুলবে, হাত উঠানোটা হচ্ছে সুন্নাত,
জি,
হাত নাভির নিচে বাঁধা এটাও সুন্নাত,
জি, মাশাআল্লাহ।
ইসলামী ভাই এবং ইসলামী বোনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে,
জি।
ইসলামী বোনরা কতটুকু তুলবে, ইসলামী বোনদের যেহেতু আমরা আগেই শুনেছি পাঁচটা অঙ্গ ব্যতীত পুরো অঙ্গটা সতরের অন্তর্ভুক্ত,
জি,
তাই খোলামেলা এবং হাত দুলিয়ে চলাফেরা করার এদের তেমন সুযোগ নাই, তারা নমনীয় ভাবে চলবে, তারা লুকিয়ে চলবে। তাই পুরুষের মতো হাত এভাবে উঠানো দেখতে একটা বিশ্রী লাগে
দেখা যায়।
তো উলামায়ে কেরাম বলছেন তারা হাত উভয় হাতটা তারা তাদের কাঁধ পর্যন্ত তুলবে। তো হাত যখন উঠাবো আমরা তখন উভয় হাত তো আমাদের কিবলামুখী থাকবে। আমরা যদি পারি তো আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের লতিটা টাচ করব। টাচ করাটা মুস্তাহাব, আর যদি টাচ না হয় অতটুকু বরাবর আমরা তুলব উঠাবো, আর উভয় হাতটা আমরা কিবলামুখী রাখবো, একটু কিবলা দিকে ঝুঁকিয়ে রাখবো। অনুরূপে ইসলামী ভাইরাও যদি টাচ করতে পারে কাঁধ করবে, না হয় উভয় হাত কিবলামুখী রাখবে, কাঁধ পর্যন্ত তো উঠাবে, উভয় হাতটা তাদের সিনার উপরে রাখবে।
আচ্ছা,
সিনার উপর যেভাবে আমরা রেখেছি তারা সেভাবে রাখবে। বাম হাত প্রথমে ঠিক মাঝামাঝি, এরপর ডান হাত তাদের উপরে রাখবে, আলতোভাবে তারা রাখবে। এটা হচ্ছে তাদের জন্য ভদ্রতা,
মাশাআল্লাহ। জি,
যাতে ইসলামী ভাই এবং ইসলামী বোনদের একটা পার্থক্য হয়ে যায় এবং হাদিসে পাকের উপর আমলও হয়ে যায়। আমরা যখন হাদিসে পাক পড়ি না, তখন দেখা যায় দুই ধরনের এরকম পদ্ধতি রয়েছে। তো ওলামায়ে কেরাম আমাদেরকে হাদিসে পাকের সমন্বয় দেখালেন, দুটোর উপর আমল হয়ে যায়,
মাশাআল্লাহ।
যে পুরুষরা যদি এটার উপর আমল করে,
তাহলে
ইসলামী বোনরা যদি এটার উপর আমল করে, তো দুটোর উপর আমল হয়ে গেছে।
জি,
তো বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো এটা দেখিয়েছেন পুরুষদের জন্য, এটা দেখিয়েছেন ইসলামী বোনদের জন্য। দেখেন পর্দার একটা অংশ ইসলামী বোনদের সিনা,
জি,
এটাও একটা পর্দার উপর পর্দা হয়ে গেল, মাশাআল্লাহ। জানেন
জি জি,
আর পুরুষদের জন্য এটা একটা সতরের অংশ,
জি,
এখান থেকে সতর তাদের শুরু হচ্ছে,
জি,
ঠিক না? আর কাপড়টা এখানে এসে আমাদের ফোল্ড হয়, অর্থাৎ আমরা এখানে কোমর বন্ধ করি, এখানে
জি,
এটা লুঙ্গি হোক, পাজামা হোক, ইত্যাদি হোক, আমি এখানে হাত রাখবো না, শয়তানও বন্দি হয়ে যাবে আর আমাদের কাপড়টাও মজবুত টাইট হয়ে যাবে,
টাইট হয়ে যাবে, জি,
ঠিক আছে না? এটা সুন্দর, কেউ দুষ্টামি করে কাপড় টান দিল, তখনকার যুগে অমুসলিমরা মুসলমানদের অনেক কষ্ট দিত, চাদর এসে খুলে দিত, নামাজের দ্বারা তো সতর খুলে দিত। তো এক্ষেত্রে কত সুন্দর বিধান, পুরুষরা যদি এখানে হাত রাখি না,
মাশাআল্লাহ। তার মানে আপনার আলোচনা থেকে আজকে আমরা বুঝতে পারলাম, যারা আমরা পুরুষ রয়েছি তারা আমরা তাকবীরে তাহরিমার সময় হাতকে কানের লতি পর্যন্ত এবং তালুকে পশ্চিম দিকে কিবলামুখী করে এবং স্বাভাবিকভাবে রাখবো, এটা হচ্ছে পুরুষের নিয়ম। এবং আল্লাহ আকবর বলে
নামাজ
শুরু করবো এবং আল্লাহ আকবর এসে অর্থাৎ নাভি পর্যন্ত, নাভি নিচে আমরা হাত বাঁধবো, এটা হচ্ছে পুরুষের। আর ইসলামী বোনরা হচ্ছে কাঁধ পর্যন্ত হাত তুলবে এবং সিনার মধ্যে কি বলবে,
হাত রাখবে।
এটা হচ্ছে পদ্ধতি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা সঠিক পদ্ধতি, তাকবীরে তাহরিমার মাধ্যমে নিয়ত বাঁধা, হাত বাঁধা, হাত কতটুকু তুলবো আমরা, পুরুষরা কতটুকু তুলবে, ইসলামী বোনরা কতটুকু তুলবে এবং পুরুষরা কোথায় হাত বাঁধবে, কি বুকুর মধ্যে বাঁধবে না নাভির মধ্যে বাঁধবে, নাভির নিচে বাঁধবে, আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তাকবীরে তাহরিমা করা, সঠিকভাবে হাত বাঁধার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এটা কতটুকু আওয়াজে, যেমন ইমাম সাহেব না বড় আওয়াজে বললো আল্লাহু আকবার বলে,
মাশাআল্লাহ,
এটা একটা প্রশ্ন। তো যারা ইক্তেদা করবেন, পিছনে থাকবেন, তাদের তাকবীরে তাহরিমার আওয়াজটা কতটুকু হতে হবে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মুকাব্বির হওয়া, আল্লাহু আকবার তাকবীর, ওই মুকাব্বির সম্পর্কিত কিছু মাসালা যদি আমাদেরকে, কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় যে মুকাব্বির হয়, অর্থাৎ ইমামের পিছনে যে ইমামের সাথে যে আল্লাহ আকবর বলা, সামি আল্লাহ লিমান হামিদা, এই ধরনের যে বড় আওয়াজে যদি মানুষ বেশি হলে,
জি জি,
অনেক সময় এই ধরনের করা হয়ে থাকে, এই মাসালাটা যদি একটু যদি,
মাশাআল্লাহ, তাকবীর অতটুক আওয়াজ বলবো যতটুক আওয়াজ আমি শুনি,
আচ্ছা,
কি নামাজের ক্ষেত্রে আমি আমার কানে শুনে নিব, কোনো প্রতিবন্ধকতা, ফ্যানের আওয়াজ বা কোনো গাড়ির আওয়াজ, সরগোল ইত্যাদি বাহ্যিক আওয়াজ যদি না থাকে, নিরিবিলিতে আমি নামাজ পড়লে যতটুক আওয়াজ আমি বললে আমি আমার কানে শুনে নিব, ততটুক আওয়াজে আমি তাকবীর বলবো, আল্লাহু আকবার, আমি শুধু,
জি,
যে আওয়াজ দ্বারা আমার পাশের জনের ক্ষতি না হয়,
জি,
আমার পেছনের জনের ক্ষতি না হয়, সামনের জনের ক্ষতি না হয়, ততটুক আওয়াজে আমি বলবো। আর ইমাম যদি হয় তাহলে ইমাম তো নিজেরটা তো আদায় করবে, কিন্তু এতটুক আওয়াজে বলতে হবে যাতে মুক্তাদি পেছনে শুনে বা পাশে যে আছে, একজন হলে একজন ও শুনে, পেছনে যদি দাঁড়ায় তারা তাদের পর্যন্ত, যেহেতু তাদের পর্যন্ত যাতে তাকবীরের আওয়াজটা পৌঁছে। আর ইমামের তো প্রথমে একটা আইডিয়া থাকে আমার পেছনে কতজন নামাজি বা কত কাতার নামাজি হচ্ছে, ইমামের জন্য অতটুক আওয়াজ করা জরুরি যে যতটুক পর্যন্ত তার কেরাত পৌঁছে, তার তাকবীর পৌঁছে পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের পর্যন্ত। এটা তো গেল। দ্বিতীয় নম্বর যেটা আপনি প্রশ্ন করেছেন, মুকাব্বির। মুকাব্বির বলতে মসজিদ যদি বড় হয় বা মুসল্লি যদি বেশি হয়, মাইকের সাউন্ড সিস্টেম যদি না থাকে, যেটা আগের যুগে ছিল যে কোনো এরকম ব্যবস্থাপনা ছিল না যে ইমামের আওয়াজকে পেছনের কাতার পর্যন্ত পৌঁছে দেয়া, তখন ইসলামের বিধান এটাই আসলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পক্ষ থেকে যে ইমামের পেছনে যারা দাঁড়িয়েছে তাদের মধ্য হতে একজন মুকাব্বির হবে, ইমামের আওয়াজটাকে ইমামের তাকবীরটাকে সে রিপিট করবে।
জি,
সে আবার বলবে, তারটা শুনে পেছনে সবাই রুকু সিজদা ইত্যাদি করবে।
জি, ঠিক আছে।
তো দ্বিতীয় জনের অর্থাৎ ইমামের পেছনে যে দাঁড়ালো, যে মুকাব্বির হলো, তার আওয়াজটা যতটুকু গেল এ পর্যন্ত যদি গিয়ে শেষ হয় তো ভালো, না হয় যদি কাতার আরও লম্বা হয় ওখান থেকে আরেকজন হবে, সেভাবে মুকাব্বির সংখ্যা বাড়তে পারে। তো মুকাব্বিরকে সঠিক শুদ্ধভাবে তাকবীরটা উচ্চারণকারী হতে হবে।
জি, মাশাআল্লাহ।
এখন যদি ইমাম তো সঠিক উচ্চারণ করেছেন আল্লাহু আকবার,
ঠিক আছে,
ইমামের পেছনে, ইমামের পেছনে যে কাতারে হোক না কেন, যে আল্লাহু আকবার যেগুলোর কথা আমি আগেই বলেছি,
ভুল যে উচ্চারণ
উচ্চারণগুলো, এখন ওই তাকবীরকে অনুসরণ করে পেছনে যারা তাকবীর বেঁধেছে বা তাকবীরে তাহরিমা বলেছে, তো যে বলেছে তার তো নামাজই শুরু হয় নাই, তাকে অনুসরণ করে যারা পেছনে নামাজ পড়েছে তাদেরও নামাজটা গেল। এক্ষেত্রে আমাদের একটু অ্যালার্ট হওয়া দরকার। তো ইমাম সাহেবান যারা রয়েছেন, তো আমাদের উচিত এটা খেয়াল করা যে আমার সোজা পেছনে কে দাঁড়িয়েছে, ইমামের নাইব সে। কিন্তু ইমাম সবসময় চিন্তা করবেন যে আমার যদি নামাজের মাঝখানে বুঝো চলে যায় বা কোনো কারণে আমি বেহুশ হয়ে যাই বা কোনো কারণে আমার কোনো কিছু হয়ে যায়, নামাজটা যদি মাঝখানে স্টপ হয়ে যায় তো নামাজটাকে চালিয়ে নেওয়ার জন্য আমার পিছনে কে আছে, তাহলে কেরাতে উপযুক্ত, মাসলা মাসায়েলে উপযুক্ত এমন ব্যক্তিকে পেছনে দাঁড় করানো উচিত। এবং মুকাব্বির কারা হবেন এটাও ইমাম যদি আগে থেকে নির্ধারণ করে দেন, তাদের যদি তারবিয়া ঠিক মতো করেন, তো মদিনা মদিনা।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি, অর্থাৎ তাকবীর তাহরিমা সম্পর্কে, বিশেষ করে মুক্তাদির ব্যাপারে, এবং মুক্তাদি যারা ইমামের পিছনে নামাজ পড়বেন, ইক্তেদা করবেন, তাদের তাকবীর তাহরিমার আওয়াজ কতটুকু হতে হবে, ওই বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করছি। তো হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে এসে প্রথম রাকাত ধরার জন্য, পাওয়ার জন্য, তো আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সরাসরি কোথায় চলে গেল,
রুকুতে চলে গেল,
রুকুতে চলে গেল।
জি,
এখন ওই ক্ষেত্রে নামাজটা সহি শুদ্ধ হবে কিনা?
দেখেন সেলিম ভাই, তাকবীরা তাহরিমা এটা দাঁড়ানো অবস্থায় বলতে হবে।
জি,
এটা তো রুকুর তাকবীর না।
জি,
এটা তো নামাজ শুরু করার তাকবীর।
জি,
তাকবীরা তাহরিমা, তো তাকবীরা তাহরিমা আমি যেটা বলছি প্রথমটা তাকবীরা তাহরিমা, তাকবীরা তাহরিমা বলে আল্লাহু আকবার, আমার তাকবীরা তাহরিমা এখনো শেষ হয় নাই।
জি,
আমি কোথায় চলে গেছি, রুকুতে, অথবা এতটুক পজিশন আমি পৌঁছে গেছি যে হাত বাড়ালে আমি আমি কি পাবো, হাঁটু পাবো।
জি,
হাঁটু পাবো। তো ওই পজিশনে যদি আমি রুকু অবস্থায় চলে যাই, অর্থাৎ আমি তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি নাই, বোঝা যাচ্ছে তাকবীরে তাহরিমার কিছু অংশ আমি রুকুতে গিয়ে বলেছি।
জি,
তাহলে তার নামাজ স্টার্টই হচ্ছে না।
আল্লাহ,
তার নামাজ শুরু, তাকে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলে রুকুতে যেতে হবে।
জি,
আমি তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা শেষ, আমি রুকুতে চলে যাই।
জি,
আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, রুকুর তাকবীরটা আমি বলতে পারলাম না পারলাম এটা বলাটা সুন্নাত।
জি,
রুকুর তাকবীর বলাটা আমার উপর সুন্নাত,
সুন্নাত কিন্তু ফরজ না,
ফরজ না, কিন্তু প্রথম তাকবীরটা প্রত্যেকের জন্য ফরজ, এটা বলতে হবে। তো এটা দাঁড়িয়ে বলে তারপর আমি রুকুতে চলে যাই।
আচ্ছা, দাঁড়িয়ে কি নিয়ত এভাবে বাঁধবে না হাত ছেড়ে দিবে?
ইমামকে যদি আমি কেরাত অবস্থায় পাই,
জি,
আমি তাকবীর বলার পর যদি ইমাম এখনো কেরাতের মধ্যে আছে তাহলে আমি হাত বেঁধে নেব।
জি,
বেঁধে নিব।
জি,
এখন দেখতেছি ইমাম রুকুতে অলরেডি চলে গেছেন।
জি,
বা ইমাম সিজদায় চলে গেছেন।
জি,
ঠিক আছে, এখন তাকবীর বাঁধার পর তো আমার কোনো কেরাত নাই, ঠিক আছে, তখন আমি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব।
জি,
হাত ছেড়ে দিয়ে আমি চলে যাব রুকুতে, এবং ইমাম যে অবস্থায় আছেন ওই অবস্থায় পৌঁছে যাব, রুকুতে পৌঁছে যাব অথবা সিজদায় পৌঁছে যাব।
চলুন, একটা জিনিস আরেকটা এখানে প্রশ্ন, অনেক সময় দেখা যায় যেহেতু আমরা রুকু পাই নাই,
জি,
অনেক সময় মোটামুটি এটা জানা থাকে যে রুকু পেতে হবে এক টাকা পাওয়ার জন্য।
জি,
তো আমরা রুকু পাই নাই, সিজদায় চলে গেলে ইমাম সাহেব, তো দেখা যায় আমরা দাঁড়িয়ে
থাকি,
মানে সিজদা থেকে উঠলে তারপর দ্বিতীয় রাকাত তাকবীর তাহরিমা পড়ে শরীফ, এটার ব্যাপারে কি?
এটা আসলে আশেকানে রসুল যারা রয়েছেন তাদের জন্য উচিত না।
আচ্ছা,
এটা ওই স্মৃতিকে বারংবার আমাদের সামনে এনে দেয় যে স্মৃতিটা ফিরিস্তা আর শয়তানের মাঝে হয়েছিল, সামনে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো, সবাই সিজদায় গেল, কিন্তু এ সিজদা করল না, সে দাঁড়িয়ে রইল, কে? ইবলিস।
ইবলিস,
ইবলিস। তো আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। তো উলামায়ে কেরাম বলছেন এটা ওই ইবলিসের স্মৃতিটাকে আবার সামনে নিয়ে আসে যে ইমাম সিজদাতে আমার মাওলাকে সিজদা করছে, মুক্তাদি সময় সিজদাতে আমার মাওলাকে সিজদা করছে, আর আমি দাঁড়িয়ে থাকব। এটা কেমন যেন শয়তানের অনুসরণের মতো হয়ে যাচ্ছে, আমি আমার মাওলাকে একটা সিজদা হলো দিব না কেন? একটা সিজদা ইমাম করে নিয়েছে, দ্বিতীয় সিজদাই তো ইমাম যাচ্ছে,
জি,
হ্যাঁ, আমি কেন পরবর্তী রাকাতের জন্য আমি দাঁড়িয়ে থাকবো? এই অবস্থায় যে আমার মত চলে আসে, তাই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলেই সে ওই ইমামকে রুকুতে পাক আর সিজদায় পাক ওখানে চলে যাওয়া, এটা প্রত্যেক আশিকের রসুলের জন্য উচিত। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন যে তাকবীরে তাহরিমা তো আমি বললাম,
জি,
তো বলার পর এখন রুকুতে যদি ইমামকে পেয়ে যায়, আমি আমিও রুকুতে, ইমামও রুকুতে, এতটুকু যদি কিছুক্ষণ সময় পর্যন্ত পেয়ে যায়, কিছুক্ষণ অল্প, তাহলে আমি ওই রাকাত পেয়ে গেছি এটা ধরে নেয়া হবে কতটুকু পর্যন্ত? এখন দেখেন অনেকে দেখা যায় ইমাম, একটা জিনিস সেলিম ভাই আমরা খেয়াল করলে বুঝতে পারবো, ইমাম রুকু থেকে দাঁড়িয়ে গেছেন হালকা, এরপর ইনি রুকু থেকে উঠার তাকবীর বলছেন সামিয়া আল্লাহু লিমান হামিদা, তারপর সবাই তখন মুক্তাদিরা দাঁড়াচ্ছে, ওই এখন আমাকে দেখতে হবে ইমাম রুকুতে ছিল কি না,
মাশাআল্লাহ, জি,
এটা আমি রুকুতে যাওয়ার সময় আমার দৃষ্টিটা একটু ইমামের দিকে খেয়াল রাখতে, অথবা আমার এতটুকু আইডিয়া আছে যে ইমাম এখনো রুকুতে আছেন, ঠিক আছে, তো আমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমি রুকুতে চলে গেলাম, আমি এমন পজিশনে পৌঁছলাম যে পজিশনে আমি এখনো হাঁটুতে হাত রাখি নাই, কিন্তু আমি চেষ্টা করলে হাঁটুতে হাত রাখতে পারো, পৌঁছে যাবো, আর ইমামও উঠে যাচ্ছেন, ইমামও উঠে যাচ্ছেন, এখনো কি বলেন নাই আল্লাহু লিমান হামিদা, দাঁড়ানোর তাকবীরটা বলেন নাই, কিন্তু ইমামও এখনো ওই পজিশনে আছেন, ইমামও হাত বাড়ালে কি পাবেন?
হাঁটু পাবেন,
হাঁটু পাবেন, রুকু ধরে নিয়েছে,
জি,
আমি যাচ্ছি, ইমাম উঠতেছেন, ইমাম আর আমার সাথে একটু করে ব্যালেন্স হয়ে গেছে, একটু করে,
জি,
ইমাম এখনো তাকবীর বলেন নাই,
জি,
তাহলে বলা হচ্ছে অতটুকুতে আপনি যদি ইমামকে পেয়ে যান আপনার রুকু হয়ে গেল, রাকাত আপনি পেয়ে গেলেন, আর যদি আপনি গেলেন কিন্তু ইমাম উঠে ইমাম তাকবীর বলে দিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দিয়েছেন, তাহলে আপনার রুকু পান নাই, ওই রাকাতটা আপনি পান নাই, আপনাকে আবার নামাজের শেষে দাঁড়িয়ে ওই রাকাতটা পরিপূর্ণ করে দিতে হবে। আমাকে অ্যালার্ট থাকতে হবে, ইমামকে রুকুতে পাওয়াটা শর্ত,
জি,
তাই এক্ষেত্রে আমি
তাকবীর উলাটা পাওয়ার জন্য ইমামকে ইমামকে রুকুতে পাওয়া শর্ত,
তাকবীর উলা অর্থাৎ প্রথম রাকাতটা কাউন্ট হওয়ার জন্য,
জি,
তাকবীর উলা বলে তাকবীর তাহরিমা বলে আমি রুকুতে গিয়ে ইমামকে পাওয়াটা শর্ত, ঠিক
আছে,
এটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আমি অনেক সময় সেলিম ভাই আমি দেখেছি আমি নিয়ত বেঁধেছি, আমার পরে একজন এসেছে, আমি রাকাত পাই নাই, ও আমার পাশে সালাম ফিরাই ফেলেছে, সালাম ফিরে বলছে ও রাকাত পেয়েছে, কারণ আমি তো জানি ইমাম উঠে গেছে, আমি রুকুতে যখন যাচ্ছি ইমাম তখন উঠে গেছেন, তারপর আমি রুকুতে চলে গিয়েছি, আমি তো রাকাত পাই নাই, কারণ আমাকে তো ওই রাকাতটা আবার পরে পরে দিতে হবে, কিন্তু আমার পাশের জন সে দেখতেছে সে তো রুকুতে গিয়েও ইমামের তাকবীর এখনো শুনে নাই,
শুনে নাই,
ইমাম তো অনেক পরে তাকবীর বলেছেন,
জি,
ঠিক না,
জি,
রুকু থেকে উঠার, ও বলছে আমি তো পেয়ে গেছি,
সামি আল্লাহু লিমান হামিদা, এটা পরে,
এটা পরে শুনেছি, এটা আমি রুকু অবস্থায় শুনেছি, তাহলে আমি রুকু পেয়ে গেছি, আমার রাকাত পেয়ে গেছে, এটা একটা আমাদের আসলে
নাজানার
অবস্থা আর কি,
জি, জি,
এটা এটার ব্যাপারে আমাদের জানা দরকার।
মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা তাকবীরে তাহরিমা সম্পর্কে আলোচনা হুজুরের কাছ থেকে শ্রবণ করেছি। বিশেষ করে দেখুন তাকবীরে তাহরিমা এটা আমাদের জন্য ফরজ, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم
نماز كنو يهبين مؤمن غنير مراج نوي كوت خدار অর্জন করে তারা নামা।